بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. أمر إمام بربهاري رحمه الله شرح السنة أي كتاب تكي دارابهيك وبيدي على جنا كوري جاتشي شي دارابهيك وطاي غطو ديني أمر পাঁচ নম্বর পয়েন্টে পয়েন্ট আলোচনা করছিলাম, যেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছিলেন, ওয়ালাম রাহিমাকাল্লাহ আন্না দ্বীন ইন্নামা জাআ মিন ক্বিবলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা লাম ইউদা আলা উকুলির রিজালি ওয়া আরাইহিম ওয়া ইলমুহু ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলিহি ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক ওয়া ইলমুহু ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলিহি। এই পর্যন্ত গতদিন আলোচনা হয়েছিল এবং আজকে আমরা এই বিষয়ে এই অংশটুকু আলোচনা করব। ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক ফাতামরুখা মিনাল দ্বীন ফাতখরুজা মিনাল ইসলাম ফাইন্নাহু লা হুজ্জাতা লাক ফাকাদ বাইয়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লি উম্মতিহি আস-সুন্নাহ ওয়া আওদাহাহা লি আসহাবিহি ওয়া হুমুল জামাআহ ওয়া হুমুস সাওয়াদুল আ'জাম ওয়া সাওয়াদুল আ'জাম আল হক ওয়া আহলুহু ওয়া মান খালাফা আসহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি শাইইন মিন আমরি দ্বীন ফাকাদ কাফার। এর অর্থ হচ্ছে হাওয়াক, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ বশত অনুসরণ করো না। এতে করে যদি কেউ প্রবৃত্তির অনুসরণ করে প্রথম রোকামিনা দিন ফাতখরুজা মিনাল ইসলাম, তাহলে তুমি দিন থেকে বিচ্যুত হয়ে পড়বে এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে। ফা ইন্নাহু লা হুজ্জাতা লাক, কেননা প্রবৃত্তির অনুসরণের জন্য তোমার পক্ষে কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তাদের কোন পথ অনুসরণ করতে হবে সেই পথ, সেই সুন্নাহ তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এবং তার সুন্নাতকে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছেন তার সাহাবায়ে কেরামদের জন্য। আর এই সাহাবায়ে কেরামরা হচ্ছেন জামাআ এবং তারাই হচ্ছেন মহান জামাআ। সওয়াদে আজম বা মহান জামাত হল কারা? আল হক ওয়া আহলুহু, সত্য এবং সত্যের অনুসারী যারা, তারাই হচ্ছেন মহান জামাত। আল জামাত বলতে তাদেরকে বোঝায়। অতএব যারা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে দীনের কোনো বিষয়ে, দীনে কোনো বিষয়ে যে বা যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, ফাকাদ কাফার, তাহলে সে কুফুর করল। এই অংশটুকুর ব্যাখ্যায় শেখ সালে আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কৌলুহু ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ কোনো বিষয়ে তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। এর মানে কি? লা তাত্তাবি শাইআন বিহাওয়াকা ওয়া রাগবাতিক ওয়ালাকিন ইয়াকুনু হাওয়াকা ওয়া রাগবাতুকা تابعين لما جاء عن الله ورسوله صلى الله عليه وسلم فلا تهوى الا ما جاء عن الله ورسوله ولا ترغب الا ما جاء عن الله ورسوله هذا هو سبيل النجاة যে তুমি তোমার প্রবৃত্তি মনোবৃত্তির দ্বারা কোনো বিষয়ে অনুসরণ করো না, কোনো বিষয়ে তুমি তোমার প্রবৃত্তি কিংবা মনোবৃত্তির অনুসরণ করো না, নিজের খাহেস অনুযায়ী চলো না। তোমার প্রবৃত্তি বা তোমার মনোবৃত্তি, তোমার আশা আকাঙ্ক্ষা, এগুলো কোরআন এবং সুন্নার অনুসারী হতে হবে। তুমি যা চাইবে সে চাওয়াটা কোরআন অনুযায়ী হতে হবে, সেই চাওয়াটা সুন্নাহ অনুযায়ী হতে হবে। সুতরাং তুমি যা চাও সেটা যেন হয় কোরআন, যে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সে অনুযায়ী যেন হয়, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে অনুযায়ী হয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন তোমার হাওয়া বা তোমার প্রবৃত্তি হয়। তুমি এমন কিছু চাইবে না যেটা কোরআন এবং সুন্নাহ চায় না, কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনো কিছু চাইতে পারবে না। এমন কোনো বিষয়ে তুমি আশা আকাঙ্ক্ষা বা চাহিদা রাখতে পারবে না যে বিষয়ে কোরআন এবং সুন্নাতে কোনো প্রমাণ নেই। তোমার সব চাহিদা, সব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু হতে হবে কোরআন এবং সুন্না কেন্দ্রিক, কোরআন এবং সুন্না অনুযায়ী। إذا اتبعت هواك صرت من الذين اتبعوا أهواءهم أي جگتے جو تو قرآن ابن سنار انشرون چھڑے دیئے تمہیں جو تمہار پروبرتیر انشرون کرو تاولے تمہیں شئی شمستو لوگ دیر انتر بکت ہوئے جبے جرا تا دیر پروبرتیر انشرون کرے جرا وحی کے انشرون کرے نا اللہ سبحانہ وتعالی جا نازل کرے چن شٹا کے انشرون کرے نا وحیر انشرون چھڑے دیئے যারা প্রবৃত্তির অনুসরণ করে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো এবং কোরআন সুন্নাহর অনুসরণ ছেড়ে দাও। قال تعالى سورة القصص 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন فإن لم يستجيبوا لك فاعلم انما يتبعون اهواءهم ومن اضل ممن اتبع هواه بغير هدى من الله ان الله لا يهدي القوم الظالمين যে ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক যদি আপনার ডাকে তারা সাড়া না দেয় তাহলে আপনি জেনে নিন আন্নামা ইত্তাবিউনা আহওয়াআহুম যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে যদি তারা আপনার ডাকে হে নবী যদি তারা আপনার ডাকে সাড়া না দেয় আপনি যেদিকে যে পথে তাদেরকে আহ্বান করছেন তারা যদি সে পথে সাড়া না দেয় সেটাকে গ্রহণ না করে তাহলে আপনি জেনে নিন যে যা তারা তাদের প্রবৃত্তির মনোবৃত্তির অনুসরণ করছে। অমন অবল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিন আল্লাহ যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত হিদায়তকে ছেড়ে দিয়ে নিজেদের হাওয়ার অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে তার থেকে অধিক পথভ্রষ্ট আর কি। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন বা সৎপথ প্রদর্শন করেন না। ওয়াকাল তাআলা فاحكم بينهم بما انزل الله ولا تتبع اهواءهم عما جاءك من الحق سوره المائده 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করছেন যে আপনি তাদের পরস্পরের মধ্যে আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী আপনি ফয়সালা করুন। ولا تتبع اهواءهم عما جاءك من الحق আপনার কাছে যে সত্য এসেছে সেই সত্যের পরিবর্তে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, তাদের চাহিদা বা তাদের দাবির অনুসরণ করবেন না, তারা যেটা চায় সেটা অনুসরণ করবেন না। আপনি অনুসরণ করুন আম্মা জাআকা মিনাল হক আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে সেটা অনুসরণ করুন। বিমা আনজালাল্লাহ ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ আল্লাহ যা নাযিল করেছেন আপনি সেই অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করুন। ওয়ালা তাতবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন ওয়ালা তাতবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক ওয়ালা তাতবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক আপনার কাছে যে সত্য এসেছে এর পরিবর্তে আপনি তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা তাআলা সুম্মা জাআলনাকা আলা শরীআতি মিনাল আমরি ফাত্তাবিআহা ওয়ালা তাতবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শরীআতি মিনাল আমর অতপর আমি রেখেছি আপনাকে দীনের এক বিশেষ পথের উপর আলা শরীআতি মিনাল আমরি আপনাকে মিনাল আমরি আই মিন মিনাল দীন দীনের একটা বিশেষ শরীআতের উপরে আপনাকে রেখেছি সুতরাং আপনি সেই পথের অনুসরণ করুন ফাত্তাবিআহা সেই পথের অনুসরণ করুন। ওয়ালা তাতবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন আর যারা জানে না সেই অজ্ঞানদের অজ্ঞদের পথ তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে পরে পরের আয়াতে সেটা বলছেন ইন্নাহুম লা ইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইআ তারা আপনাকে আল্লাহর থেকে আল্লাহর ব্যাপারে তারা আপনার কোনো কাজে আসবে না কোনো কাজ ইন্নাহুম লা ইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইআ কোনো বিষয়ে তারা আপনার কোনো আল্লাহর বিষয়ে আল্লাহর সামনে তারা আপনার বিন্দুমাত্র উপকারে আসবে না। وَإِنَّ الظَّالِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ظَالِمْرَا تَرَى একে অপরের বন্ধু وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ আর আল্লাহ হলেন মুত্তাকীদের বন্ধু পরহেজগারদের বন্ধু সূরাতুল জাসিয়ার 18 এবং 19 নম্বর আয়াত فَأَنْتَ بَيْنَ أَمْرَيْنِ সুতরাং এই যে আয়াতগুলো দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন তিনি যেন ওয়াহির অনুসরণ করেন এবং প্রবৃত্তির অনুসরণ না করেন সুতরাং فَأَنْتَ بَيْنَ أَمْرَيْنِ আমরা প্রত্যেকেই আমাদের সামনে দুটো পথ হয় আমরা কি করব ইম্মা আন তাত্তাবি'আ আদ-দীন আস-সহীহ ওয়া ইম্মা আন তাত্তাবি'আল হাওয়া লা সালিসা লাহুমা হয় আমরা সহি দ্বীনের অনুসরণ করব ওয়াইম্মা আন তাত্তাবি আল হাওয়া অথবা প্রবৃত্তির অনুসরণ করব। এর এই দুইটা ছাড়া আর তৃতীয় কোনো পথ নেই। আমাদের সামনে দুটো পথই খোলা, হয় আমরা সাহি দিনের অনুসরণ করব নতুবা আমরা প্রবৃত্তির অনুসরণ করব। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রবৃত্তির অনুসরণ থেকে বার বার নিষেধ করেছেন, এমনকি তার রসুলকেও তিনি নিষেধ করেছেন যে তিনি যেন ওয়াহি ছাড়া অন্য কোনো কিছুর অনুসরণ না করেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম ফাইন লাম ইয়াস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউন আহওয়াহুম ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون এই সব আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন এবং ওয়াহির অনুসরণ করার জন্য সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। সুতরাং মানুষের সামনে দুটো পথ, হয় সে ওয়াহির অনুসরণ করবে, দীনে সহিহ যেটা সেই দীনে সহিহ অনুসরণ করবে, অথবা সে প্রবৃত্তির অনুসরণ করবে। লা সালিসা লাহুমা, এছাড়া আর তৃতীয় কোনো কিছু নেই, এই দুটো ছাড়া তৃতীয় কোনো বিষয় নেই। এখানে এই ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক, নিজের প্রবৃত্তির কোন বিষয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না, মনোবৃত্তির অনুসরণ করবে না। এই হাওয়া, এটা কি হাওয়া? কি হাওয়া বা প্রবৃত্তি যে বিষয়টা, এটা হচ্ছে যেমন ইমাম জামালউদ্দিন আবুল ফরজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তার কিতাবে যে জম্মুল হাওয়া নামে একটা কিতাব আছে, সেই কিতাবে তিনি হাওয়ার সংজ্ঞা এভাবে দিয়েছেন যে হাওয়া হচ্ছে মাইলুত্তাবি ইলা মা ইউলাইমুহু, মাইলুত্তাবি ইলা মা ইউলাইমুহু, মানুষের স্বভাব যেটা চায় সেদিকে দাবিত হওয়া। মাইলুত্তাবি ইলা মা ইউলাইমুহু বা মানুষের প্রকৃতি, মানব প্রকৃতি, মানব স্বভাব যেটা চায় সেদিকে দাবিত হওয়া, মানব স্বভাবের কোনো দিকে দাবিত হওয়া, এটাই হচ্ছে কি হাওয়া। মূলত হাওয়া ইয়াহওয়া এই যে শব্দটার মূল অর্থ, আবিধানিক অর্থ, এটা হচ্ছে নিচে পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া। এবং সেখান থেকেই যে মানব প্রকৃতি বা স্বভাবের কোনো একদিকে দাবিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় নিজের চাহিদার দিকে দাবিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় হাওয়া। মন যেটা চায় সেদিকেই মনটাকে দাবিত করে নেয়া, এটাই হচ্ছে হাওয়া। তো মূল অর্থ হচ্ছে এখানে পড়ে যাওয়া, একদিকে কাত হয়ে যাওয়া, একদিকে পড়ে যাওয়া, এটি হচ্ছে হাওয়া। তো এই হাওয়া অনেক সময় মানুষের মধ্যে, মানুষের স্বভাবের মধ্যে যে হাওয়া থাকে, এই হাওয়াটা কখনো কখনো এটা কি হতে পারে, তার জন্য উপকারী হতে পারে। অন্তরের বা মনের চাহিদা, মনোবৃত্তি বা প্রবৃত্তি, হাওয়ার বাংলা হচ্ছে মনোবৃত্তি বা প্রবৃত্তি আমরা বলি, তো এই প্রবৃত্তি কখনো কখনো এটা কি হতে পারে, মানুষের জন্য উপকারী হতে পারে। যেমন মানুষের মধ্যে হাওয়ার যদি চাহিদা না থাকে তাহলে সে খেত না, খাদ্যদ্রব্য গ্রহণ করতো না। তার মধ্যে যদি পিপাসা বা পানির চাহিদা যদি না থাকতো তাহলে সে পানি গ্রহণ করতো না। যেমন দেখা যায় যে কেউ খিদে না পেলে খায় না, পিপাসা না পেলে পানি পান করে না। তো এই যে চাহিদা, খাওয়ার চাহিদা, পান করার চাহিদা ইত্যাদি, এই যে চাহিদা, এটাও কি? এটাও হাওয়া। কিন্তু দেখা যায় এই যে হাওয়া বা এই চাহিদাটা তার শরীরের জন্য, মানব দেহের জন্য উপকারী, কিন্তু এতদ সত্ত্বেও দেখা যায় যে কোরআনে কারীমে যত জায়গাতে হাওয়ার কথা উল্লেখ হয়েছে সেখানে হাওয়ার কে নিন্দা করা হয়েছে, প্রবৃত্তির নিন্দা করা হয়েছে। এর কারণটা কি? এর কারণ হলো যে যদিও হাওয়া কখনো কখনো মানুষের জন্য এটা উপকারী হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে সে তার এই চাহিদা, মানব প্রকৃতি তার এই চাহিদাকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, সেটা তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, এবং এই এই সমস্যাটাই ঘটে বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম সংখ্যক ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রেই মানব স্বভাব তার এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই কারণে যেমন দেখা গেছে যে 100 মধ্যে শতকরা 99 ভাগে কি হয়, যে মানব স্বভাবটা তার এই চাহিদাকে নিয়ন্ত্রণে তার নিয়ন্ত্রণে রাখতে পারে না, এটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর যখন এইটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই এটা তার জন্য ক্ষতিকর হয়ে যায়। তো সেই হিসাবে যে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এই হাওয়ার তারা ক্ষতির দিকটাই বেশি হাওয়ার মধ্যে, সেই কারণে কোরআনে কেরিমের মধ্যে হাওয়ার সাধারণভাবে হাওয়ার নিন্দা করা হয়েছে, প্রবৃত্তির নিন্দা করা হয়েছে। যেমন দেখা যায় যে মূলত খাদ্য চাহিদা বা পানি গ্রহণের যে চাহিদা, এই চাহিদাটা মানব শরীরের জন্য এটা উপকারী, ঠিক আছে। কিন্তু যখন মানুষ খেতে শুরু করে এবং কোনো কিছুর মধ্যে সে স্বাদ পায়, তখন সে চিন্তা করে না যে আমার কতটুকু খাওয়া প্রয়োজন। দেখা যায় যে সে তার চাহিদা থেকে অতিরিক্ত অনেক কিছু খেয়ে ফেলে, এতে করে ইনডাইজেস্টেশন সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা তার ঘটে। সে দেখা যায় যে তার এই যে চাহিদা, এই চাহিদাটা সে এমনভাবে পরিপূর্ণ করতেছে যে পরিপূর্ণ করতে গিয়ে যে সে সীমালঙ্ঘন করে ফেলছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এইটা হয়, যেখানে হয়তো দুই ডুব বা তিন ডুব পানি খেলে তার পিপাসা নিবারণ হয়ে যায়, সেখানে দেখা যায় যে সে হয়তো একসাথে দুই গ্লাস কিংবা তিন গ্লাস পানি খাচ্ছে। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে হয়তো দুটা রুটি খেলে পরে তার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে, সেখানে সে হয়তো খুব স্বাদ পেল, সেখানে বুনা গোস্ত দিয়ে মোটামুটি প্রায় এক দশ পনেরো বা বিশটা রুটি একসাথে গলদহকরণ করলো, এরপরে ইনডাইজেস্টেশন শুরু হলো, গ্যাস্ট্রিক বাড়লো, আরো বিভিন্ন সমস্যা। কিন্তু ওই যে এর পরিণতিটা কি হবে সেদিকে সে খেয়াল করে না, সে ওই সময় তার স্বভাবের মধ্যে তার যে মনোবৃত্তি, যেটা তার যে চাহিদা, সেই চাহিদাটাকে পূরণ করে এবং পরবর্তীতে সে একটা সমস্যার সম্মুখীন হয়, বিপদের মধ্যে পড়ে এবং এটা তার ক্ষতির কারণ হয়। কিন্তু সে এটা যে তার ক্ষতির কারণ হবে সেদিকে সে চিন্তা করে না। তো মানব স্বভাবের যে প্রবৃত্তি বা চাহিদাটা, বেশিরভাগ ক্ষেত্রে তার ভবিষ্যৎটা চিন্তা না করে সাময়িকভাবে তার মনোবৃত্তিটা পূরণ করতে ব্যস্ত থাকে এবং এই ক্ষেত্রে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। একজন মানুষ তার মনের চাহিদাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে সে সীমালঙ্ঘন করে থাকে। এবং এই কারণেই কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে হাওয়ার নিন্দা করেছেন, হাওয়াকে মন্দ বলেছেন এবং হাওয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ফালা তাত্তাবি শাইআম বিহাওয়া। তো এখানে হাওয়া যদি মানুষের যদি নিয়ন্ত্রণে, কেউ যদি তার হাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে, এবং সেই হাওয়া যদি হয় বৈধ হাওয়া, তাহলে এটা কি হবে না, এটা নিন্দনীয় হাওয়ার পর্যায়ভুক্ত হবে না। এবং তখন এটা সেটা কি হবে না, যে এটা হাওয়া বলে বা প্রবৃত্তি বলে গণ্য হবে না। যেমন একজন লোক তার চাহিদা আছে, হ্যাঁ, খাবার চাহিদা দেখা দিছে, সে পরিমিত ভাবে সুন্না অনুযায়ী সে খাবার গ্রহণ করছে। এখন এখানে যদি কেউ প্রশ্ন করে যে এটাও তো তার হাওয়া, তার মন চাইছে, খেতে চাইছে, সে খেয়েছে, এটা কি হাওয়ার অনুসরণ না? না, এটা হাওয়ার অনুসরণ না। কারণ কি, যে এই হাওয়াটা যে পরিমিত রূপে খাদ্য গ্রহণ করা, এটা তার মন চাইছে, তার স্বভাবের মধ্যে, মানব প্রকৃতির মধ্যে এই চাহিদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন এবং সে এটাকে নিয়ন্ত্রিত রূপেই সেটা সে এটাকে ইউটিলাইজ করছে। তো এটা তার প্রবৃত্তির অনুসরণ হয়নি, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশের বাস্তবায়ন, আদেশের বাস্তবায়ন। কেননা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক জিনিস থেকে, হালাল জিনিস থেকে তোমরা খাও। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। তো এখানে এই নির্দেশেরই বাস্তবায়ন, এটা তার হাওয়ার অনুসরণ না বা তার প্রবৃত্তির অনুসরণ না। আর এই যে হাওয়া, যখন মানুষ তার নিয়ন্ত্রণ, কেন এই হাওয়ার মুজম্মত করা হয়েছে, কেন এটা নিন্দা করা হয়েছে, কেন, যে এই হাওয়ার কারণে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানুষ যখন তার হাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই নিয়ন্ত্রণের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে দিয়ে দিয়েছেন, সে যখন এটাকে কাজে লাগাবে তখন তার মধ্যে এবং অন্যান্য জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য নিরূপিত হবে। আর যদি সে তার এই হাওয়াকে, প্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ না করে, তাহলে তার এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ তার মন একজন মানুষ তার সে যদি তার মনের অনুসরণ করতেই থাকে, মন যা চাইল তাই করলো, সে তার ভবিষ্যৎ বা পরিণতির দিকটা বিবেচনা করলো না, তাহলে তার মধ্যে আর পশু পাখির ও জন্তু জানোয়ারের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। কারণ পশু পাখি বা জীব জন্তু যেগুলো আছে, অন্যান্য জন্তু জানোয়ার যেগুলো আছে, তারাও কিন্তু তাদের প্রবৃত্তিরই অনুসরণ করে। হ্যাঁ, খাওয়া দাওয়া করলো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলো, পরবর্তীতে কি হচ্ছে সেটা কিন্তু জীব জন্তু চিন্তা করার শক্তি তাদের মধ্যে নেই, তারা সেটা করে না। তারা উপস্থিত যেটা আছে, যেটা চাইলো সেটাই তারা করে থাকে। তো যখন মানুষেরও একই অবস্থা হবে, তখন তার মধ্যে এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না, যে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো, দিন আমি পালন করব আমার যেভাবে ইচ্ছা সেভাবে, হ্যাঁ, দুনিয়া আমার দুনিয়া আমি চালাবো যেভাবে ইচ্ছা সেভাবে। এই যখন হবে একজন মানুষের মন মানসিকতা বা এটা যখন হবে একজন মানুষের চিন্তা ভাবনা, তখন তার মধ্যে এবং জীবজন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। শুধু তাই না, বরং এই ক্ষেত্রে সে জন্তু জানোয়ার থেকেও হবে আরো নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, হ্যাঁ, এদের থেকে জীবজন্তুর থেকেও সে আরো নিকৃষ্ট হবে। এর কারণ কি? কারণ হলো যে জীবজন্তুর মধ্যে তার নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের শক্তি দেওয়া হয়নি, পক্ষান্তরে মানুষকে তার প্রবৃত্তি নিয়ন্ত্রণের শক্তি দেয়া হয়েছে। কিন্তু এত সত্ত্বেও, নিজের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি থাকা সত্ত্বেও সে নিজেকে নিয়ন্ত্রণ করেনি, যে কারণে সে কি যখন লাগামহীনভাবে চলাফেরা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করতে থাকবে, তখন সে হবে জীবজন্তু থেকেও আরো অধিক নিকৃষ্ট। কারণ জীবজন্তুর মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার ওই শক্তি নেই, তাদের সামনে যা পাইছে তারা তাই খাইছে, হ্যাঁ, যেভাবে ইচ্ছা তার মন যেভাবে যেদিকে ইচ্ছা সেদিকেই যাচ্ছে, পরিণতি কি হচ্ছে সেটা চিন্তা করার কি নেই, সেই আকল সেই বিবেক অন্য কোনো কিছুকে দেয়া হয়নি, জীবজন্তুকে দেয়া হয়নি। সুতরাং তারা যদি এটুকু করে তাহলে এটা তাদের স্বভাবজাত, কারণ এটাকে নিয়ন্ত্রণ করার শক্তি তাদের নেই। কিন্তু মানব জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ফজল এবং করমে অনুগ্রহে যে আকল দিয়েছেন, যে চিন্তা শক্তি দিয়েছেন, নিজের ভবিষ্যৎ যে এটা খেলে কি হবে, এটা খেলে কি হবে, বা এইটুকু করলে কি হবে, এই পরিণতি বুঝার শক্তি তাকে দিয়েছেন, এই পরিণতি সম্পর্কে জানার শক্তি তাকে দিয়েছেন, এবং তার পরিণতি সম্পর্কে তিনি নিজেও নবী রাসূল আলাইহিম সাল্লাতু ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যদি এইটুকু করো তাহলে এর পরিণতি এইটুকু হবে। এতটুকু জানার এবং বুঝার, জানা এবং বুঝার সত্ত্বেও যখন কেউ তার নিজের হাওয়া বা নিজের মনোবৃত্তির প্রবৃত্তির অনুসরণ করবে, তখন সে হবে জীবজন্তু থেকেও অধিক নিকৃষ্ট। এই কারণেই দীনী বিষয় হোক কিংবা দুনিয়াবী বিষয়, জাগতিক কোনো বিষয় হোক, কোনো বিষয়ে নিজের হাওয়ার অনুসরণ করা যাবে না। ফালা আতাত্তাবি শাইআম বিহাওয়াত, তুমি কোনো বিষয়ে কোনো কিছুতে নিজের হাওয়ার অনুসরণ করো না। কারণ এবং এই যারা 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 হাওয়ার অনুসরণ করে, কোরআন এবং সুন্নাকে ছেড়ে দিয়ে যারা হাওয়ার অনুসরণ করে, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের থেকে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। এই হলো মূলত যে হাওয়ার অবস্থা এবং হাওয়া এটা নিন্দনীয় হওয়ার কারণ। এই হাওয়াকে কিভাবে আমরা প্রত্যেক মানুষের মধ্যেই তার একটা স্বভাবজাতভাবেই তার প্রকৃতির মধ্যেই হাওয়া আছে বা প্রবৃত্তি আছে, একটা চাহিদা, নফসের চাহিদা আছে, তো এই চাহিদাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? হাওয়াটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, হাওয়াকে নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে, বিভিন্ন উপায় সম্পর্কে ওলামায়ে কেরাম বিভিন্ন পথ এবং পন্থা নির্দেশ করেছেন। ইমাম ইবনে জাউজি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে, এই জম্মুল হাওয়াতে, হাওয়াকে নিয়ন্ত্রণ করার সাতটি উপায় বর্ণনা করেছেন। তন্মধ্যে প্রথম যে উপায় হাওয়াকে নিয়ন্ত্রণ করার কিংবা হাওয়ার অনুসরণ ত্যাগ করার যে উপায়গুলো, তার মধ্যে প্রথম উপায় তিনি বলেছেন যে মানুষ যখন চিন্তা করবে যে হাওয়ার অনুসরণের জন্য তাকে সৃষ্টি করা হয়নি, এই চিন্তা মনে পোষণ করা যে আমাকে কিংবা মানব জাতিকে মনোবৃত্তির প্রবৃত্তির অনুসরণের জন্য সৃষ্টি করা হয়নি, বরং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার একটা বিশেষ উদ্দেশ্য আছে এবং এই সৃষ্টির একটা পরিণতি আছে, এই বিষয়গুলো চিন্তা করা। তো মানুষ যখন এই বিষয়টা চিন্তা করবে তখন সে নিজের হাওয়ার প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। আত তাফাক্কুর ফি আন্নাল ইনসান লাম ইউখলাক লিল হাওয়া ওয়া ইন্নামা হুইয়া লিন নাজার ফিল আওয়াকিব ওয়াল আমাল লিল আজিল। এই বিষয়টা চিন্তা করা যে আমাকে আখেরাতের দিকে, আমার পরিণতির দিকে চিন্তার জন্য সৃষ্টি করা হয়েছে, একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, হাওয়ার অনুসরণের জন্য সৃষ্টি করা হয়নি, এই চিন্তা যখন মানুষ করবে তখন সে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। দ্বিতীয়ত হলো যে হাওয়ার পরিণতির দিকে তাকানো, যে প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করলে এর পরিণতি কি হয় সে বিষয়ে চিন্তা করা। কেউ যখন প্রবৃত্তির অনুসরণের পরিণতির দিকটা চিন্তা করবে তখন সে সহজে এটাকে অর্জন করতে পারবে, হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। যেমন এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে এর থেকে অধিক পথভ্রষ্ট আর কে যে আল্লাহর হিদায়তকে ছেড়ে দিয়ে হাওয়ার অনুসরণ করে। যখন একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলিম যখন এই বিষয়টা চিন্তা করবে যে আমি যদি হাওয়ার অনুসরণ করি তাহলে আমি সবচেয়ে বেশি পথভ্রষ্ট হিসেবে গণ্য হব, আমি পথভ্রষ্ট, সঠিক পথ থেকে আমি বিচ্যুত হয়ে যাব, এবং আরো যে সমস্ত হাওয়ার অনুসরণের কুপরিণতি সম্পর্কে যেসব আয়াত এবং আহাদিস বর্ণিত রয়েছে সেসবের দিকে যদি চিন্তা করে, সেসবের দিকে যদি তাকায় তাহলে একজন মানুষ হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে বিইজনিল্লাহ। তৃতীয় হলো যে একজন মানুষ সে ইমাজিন করবে যে আমি হাওয়ার অনুসরণ করলাম, আমার এই পরিণতি দাঁড়ালো, এখন আমার পরিণতি এইটুকু দাঁড়ালো, সে এটা একটা কল্পনা, পরিকল্পনা, নিজের কল্পনার মধ্যে নিয়ে আসা, সে নিজেকে ধরে নিল যে আমি এই আমার প্রবৃত্তির অনুসরণ করলাম আর এর দ্বারা আমার পরিণতি এই ঘটল। ওই নিজের পরিণতিটাকে যখন সে চিন্তা ভাবনায় নিয়ে আসবে, কল্পনার মধ্যে নিয়ে আসবে, তখন নিজের যে অসহায় এবং দুর্ভাগ্যজনক যে অবস্থা, এই অবস্থাটা, এই এর চিত্রটা তার মনের মধ্যে, তার চোখের সামনে যখন ভেসে উঠবে, তখন সে বাস্তবে হাওয়ার অনুসরণ থেকে দূরে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। অর্থাৎ যে হাওয়ার অনুসরণ একজন মানুষ সে নিজেকে মনে করলো যে হ্যাঁ আমি মনে যে আমি হয়তো আমার এই প্রবৃত্তির অনুসরণটুকু করলাম আর এর পরিণতিতে আমার এই এই ভাগ্যে এইটুকু ঘটলো, এই যে চিত্রটা নিজের চোখের সামনে তুলে ধরা, এর দ্বারা সে নিজের যে বিভৎস কুপরিণতি, চরম পরিণতিটা দেখবে, দেখার কারণে সে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। চতুর্থ হলো যে এটা, এই যে তৃতীয় পন্থা হলো যে সে নিজের পরিণতিটা নিজের চোখের সামনে তুলে ধরা, চতুর্থ হলো যে যারা হাওয়ার অনুসরণ করছে তাদের পরিণতি কি হয়েছে সেইগুলা চিন্তা করা, সেইগুলার দিকে লক্ষ্য করা, তখন সে হাওয়ার নিজে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। যে যারা লাগামহীন ভাবে চলাফেরা করছে তাদের শেষ পরিণতিটা কেমন হয়েছে, এই বিষয়গুলো যখন সে এই বিষয়গুলো দিকে সে যখন লক্ষ্য করবে তখন সে নিজে হাওয়া থেকে, হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। পঞ্চম হলো সে তাকে চিন্তা করতে হবে যে সে কি চাইতেছে, সে যে বিষয়টা চাইতেছে ওই বিষয়টা কি, ওই বিষয়টার দিকে তাকে গভীরভাবে দৃষ্টি দৃষ্টিপাত করতে হবে যে আমার মন যে বিষয়টা চাইছে আসলে এই বিষয়টা এর হাকিকতটা কি, এটা কি, এটা কি প্রকৃত অর্থে কোন মধুময় কিংবা আনন্দের কোনো বিষয়, না এটা আমার দুঃখের কারণ হতে পারে এমন কোনো বিষয়। যখন সে এই বিষয়টা নিজের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ওই বিষয়টার দিকে সে চিন্তা করবে যে আমি যে বিষয়টা বা আমার মন চাইতেছে আমি এটা করি এটা করি। হ্যাঁ, একজনের মন চাইতেছে যে সে মদ পান করবে, এখন সে যদি একটু গভীরভাবে চিন্তা করে যে এই মদ পান আমার মন চাইতেছে মদ পান, কিন্তু এই মদ পান এটা কি, এটা দ্বারা আমার হবেটা কি, এই এই মদ পানের করলে এটা এটা থেকে আমি কি পাবো, এই বিষয়টা যখন সে চিন্তা করবে তখন সে বুঝতে পারবে যে আসলে তার মন যে জিনিসটার প্রতি দাবিত হচ্ছে, যেটা সে চাইছে, সেটা আসলে কোনো আনন্দের বিষয় না কিংবা এটা কোনো উপকারী বিষয় না, বরং এটা তার চরম খেসারতের বা লোকসানের একটা কারণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, তিনি বলেছেন ইজা আজাবাত আহাদুকুম ইমরাআতান ফালইয়াজকুর মানাতানিহা মাতানাতিহা, সে যখন তোমাকে কোনো কোনো মহিলার সৌন্দর্য যখন তোমাকে আকৃষ্ট করবে তখন তুমি সাথে সাথে চিন্তা করো যে এই মহিলার মধ্যে যে পোছা দুর্গন্ধযুক্ত যেসব ময়লা আবর্জনা আছে ওইগুলার দিকে চিন্তা করো, তাহলে এই যে আকৃষ্ট হওয়া এইটা এইটা তখন তোমার মনের মধ্যে একটা কি আসবে, মন ওই দিক থেকে একটা নিরুৎসাহিত হবে, তুমি একদম মজনুন হয়ে যাবে না। তো যখন মানুষ কোনো বিষয়ের হাকিকা সম্পর্কে চিন্তা করবে যে আসলে এটা কি, যেমন এই যে দুনিয়ার মানুষরা যারা আজকে মনে করে যে এই দুনিয়ার সুন্দরী নারীরাই সবচেয়ে বেশি সুন্দর, এদের জন্য নিজের জান মাল সব কোরবান করে দেয়, কিন্তু তারা যদি একবারও সঠিক মানবীয় বিবেক নিয়ে চিন্তা করতো যে আসলে এই যাদের পিছনে বা যাদের যার জন্য যাদের জন্য নিজের জান মাল নিজের দিন সব কিছুকে বিসর্জন দিচ্ছি, নিজের ইমান আমল আখলাক সব কিছুকে বিসর্জন দিচ্ছি, এরা কারা, এদের হাকিকতটা কি, তাহলে দেখা যেত যে আসলে এরা কি কিছু পোছা নর্দমা এই সব কিছুর সম্মিলিত একটা রূপ। এই বিষয়টা যদি চিন্তা করত, পক্ষান্তরে তারা যদি চিন্তা করত যে হুর আইনাদের বিষয়ে, তখন এই দুনিয়ার রূপবতী সুন্দরীদেরকে তারা মনে করত যে এরা আসলে দুনিয়ার নর্দমা ছাড়া আর কিছুই নয়, যখন তারা হুর আইনাদের কথা চিন্তা করত। সুতরাং প্রত্যেকটা বিষয়ের মন যা চায়, আমার মন যেটা চাইতেছে যে বিষয়টা চাইতেছে এর হাকিকতটা কি, এটা কি প্রকৃতই এটা কি আসলে উপভোগ করার মতো কিছু, প্রকৃতই এটা কি আনন্দদায়ক কিছু, প্রকৃত এটা কি আমার আমার জীবনের জন্য উপকারী কিছু, এই হাকিকত সম্পর্কে চিন্তা করা যদি মানুষ চিন্তা করে তাহলে সে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। একদম চূড়ান্ত সুন্দর মনে করছে যে এটা আসলে কি, তাহলে সে এইভাবে আশিক হতো না। ষষ্ঠ বিষয়টা হলো যে যখন কেউ চিন্তা করবে যে বিজয় হওয়ার যে বিজয়ী হওয়ার সম্মান আর বিজিত হওয়ার অপমানের বিষয়ে যদি কেউ চিন্তা করে তাহলে সে কখনো তার প্রবৃত্তির অনুসরণ করতে পারে না, কারণ যখনই কেউ নিজের হাওয়ার অনুসরণ করছে বা হাওয়া যার উপরে বিজয়ী হয়ে গেছে দেখা গেছে যে সমাজে সেই কি হয়েছে অপদস্থ অপমানিত এবং বিজিত হয়েছে, আর যে ব্যক্তি নিজের মন কুপ্রবৃত্তিকে নিবারিত করে কুপ্রবৃত্তির উপরে বিজয়ী হতে পারছে, সে সমাজে জগতে সে সম্মান এবং ইজ্জতের অধিকারী হইতে পারছে। এই বিষয়টা যখন কেউ চিন্তা করবে যে হাওয়ার অনুসরণ বা হাওয়ার কাছে নিজের প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে দেওয়া, এটা হচ্ছে লাঞ্ছনা এবং অপমানের কারণ। আর হাওয়ার উপরে নিজের প্রবৃত্তির উপরে নিজে নিয়ন্ত্রণ করা, নিজের প্রবৃত্তিকে নিজে নিয়ন্ত্রণ করা, নিজের প্রবৃত্তির উপরে নিজে বিজয়ী হওয়া, যারাই বিজয়ী হইতে পারছে হ্যাঁ তারাই সম্মানের অধিকারী হইতে পারছে। তো ইজ্জত এবং সম্মান হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যে, আর লাঞ্ছনা অপমান হলো প্রবৃত্তির অনুসরণের মধ্যে। এই বিষয়টা অনুধাবন করা, চেষ্টা করা। যখন কেউ এই বিষয়টা অনুধাবন করবে তখন সে নিজের হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। সপ্তম হলো যে হাওয়ার বিরোধিতা করার মধ্যে যে ফায়দাগুলো, এই হাওয়ার বিরোধিতা করার মধ্যে যে ফায়দাগুলো সেগুলো কি করা। ষষ্ঠ এবং সপ্তম যে পদ্ধতিটা, এই দুইটার মধ্যে পার্থক্য খুবই সামান্য। ষষ্ঠ নম্বর পদ্ধতিতে বলা হয়েছে যে হাওয়ার উপরে বিজয়ী হওয়ার মধ্যে যে ইজ্জত এবং সম্মান আছে, এবং হাওয়ার কাছে বিজিত হয়ে যাওয়ার, পরাজিত হয়ে যাওয়ার মধ্যে যে অপমান এবং লাঞ্ছনা আছে, ওই বিষয়টা খেয়াল করা। আর সপ্তম নম্বর বিষয়ে বলা হয়েছে যে হাওয়ার বিরোধিতা করার মধ্যে যত সব উপকার নিহিত আছে সেগুলোর দিকে লক্ষ্যপাত করা। এই বিষয়গুলা যখন কেউ দেখবে, চিন্তা করবে গভীরভাবে, তখন হাওয়ার প্রবৃত্তির অনুসরণ বর্জন করা তার পক্ষে সহজ হবে। যেমন এই যে হাওয়ার বিরোধিতা করার মধ্যে যে ফায়দাগুলো আছে সেই ফায়দাগুলো, আর হাওয়ার অনুসরণের মধ্যে যে সমস্যাগুলো বা যে হাওয়ার অনুসরণের মধ্যে যে অপকার বা অনিষ্ট আছে সেদিকে লক্ষ্য করা, এই এটা মানুষকে প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে রাখতে সহায়ক হবে। যখন একজন মানুষ দেখবে, চিন্তা করবে যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম, তারা যদিও এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণকৃত একটা ফয়সালা, তথাপি তারা তাদের হাওয়ার অনুসরণ করছিলেন। হাওয়ার অনুসরণ করার কারণে তারা তাদেরকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এই বিষয়টা যখন কেউ চিন্তা করবে যে একজন আল্লাহর নির্বাচিত একজন বিশেষ মানুষের ক্ষেত্রে, সর্বপ্রথম মানুষের ক্ষেত্রে এরূপ ঘটেছিল যে তিনি তার হাওয়ার অনুসরণ করছিলেন বলে জান্নাত থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছিল, চরম আরাম আয়েশের জীবন থেকে তাকে বিচ্যুত হয়ে যেতে হয়েছিল, দূরে সরে যেতে হয়েছিল। এই বিষয়টা যখন কেউ চিন্তা করবে তখন সে হাওয়ার অনুসরণ করবে না, হাওয়ার অনুসরণ থেকে বিরত থাকবে। অপরদিকে যখন কেউ দেখবে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তার হাওয়ার অনুসরণকে পিছনে ফেলে দিয়েছিলেন, তিনি হাওয়ার উপরে বিজয়ী হয়েছিলেন, যে কারণে তার এর প্রতিদান বা এর ফলশ্রুতিতে তিনি কি পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন দুনিয়া এবং আখিরাতের ইজ্জত এবং সম্মান। ওইখানে তার হাওয়া তার উপরে বিজয়ী হতে পারত, তার হাওয়া মন 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 একদিকে মানুষ মানুষ মানব স্বভাবের মধ্যে যে চাহিদা দেখে, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যে সেই চাহিদা, সেই মনোবৃত্তি তার মধ্যেও ছিল, কিন্তু তিনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, তিনি তার হাওয়াকে পরাজিত করতে পেরেছিলেন, হাওয়ার উপরে তিনি বিজয়ী হয়েছিলেন বলেই দুনিয়া এবং আখেরাতে তিনি ইজ্জত এবং সম্মানের অধিকারী হতে পেরেছিলেন। এই যে বিষয়গুলা, হ্যাঁ এই বিষয়গুলার দিকে যখন একজন মুমিন, একজন মুসলিম যখন লক্ষ্য করবে তখন হাওয়ার অনুসরণ বর্জন করা তার পক্ষে সহজ হবে ইনশাআল্লাহ। তো এই হলো আসলে মূলত হাওয়ার সম্পর্কে কিছু আলোচনা। তারপরে আমরা আবার মূল আলোচনা করে যাচ্ছি। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছিলেন, ফালা আতাত্তাবি শাইআন বিহাওয়াক, তুমি তোমার কোনো বিষয়ে তুমি তোমার হাওয়ার অনুসরণ করো না। তাহলে কি হবে? ফাতাম রুখামিনাদ দিন ফাতাখরুজামিনাল ইসলাম, ফাতাম রুখামিনাদ দিন ফাতাখরুজামিনাল ইসলাম, যে তাহলে তুমি তোমার দিন থেকে বিচ্যুত হয়ে পড়বে এবং ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, মানিত্তাবা হাওয়াহু ফাইন্নাহু ইয়ামরুখু মিনাদ দিন ওয়ালাও আলাল মাদাল বাঈদ, যে তার হাওয়ার অনুসরণ করবে ফাইন্নাহু ইয়ামরুখু মিনাদ দিন, সে দিন থেকে বেরিয়ে যাবে, যদিও এটা ওলাও আলাল মাদাল বাঈদ, যদিও এটা একটু সময় সাপেক্ষ হয়, যদিও একটু একটু দেরিতে হয়, তারপরেও যে লোক হাওয়ার অনুসরণ করবে সে ক্রমান্বয়ে দিন থেকে বেরিয়ে যাবে। প্রথমত সে কি হবে হাওয়ার অনুসরণ দ্বারা? আউ্বাল সে ইয়াতাসাহালু ফিল মুখালাফা, সে দিনের মুখালাফাতে এটা সে সহজ মনে করবে, হাওয়ার অনুসরণটাকে সে বড় মনে করবে। এরপরে আস্তে আস্তে সে তার প্রবৃত্তির অনুসরণটাকে বড় মনে করবে। প্রথমত হাওয়ার অনুসারীরা কি করে? দিনের কোরআন এবং সুন্নার বিরোধিতা করাকে এটাকে সহজ বা এমন কিছু না, এটা সামান্য একটা ব্যাপার বলে মনে করে। এইভাবে করতে করতে আস্তে আস্তে তার মধ্যে কি হয়, সে তখন তার নিজের মন যেটা চায় সেটা করাকে সে বড় মনে করে, যে এটাই মহান কাজ। সুম্মা ইয়াতাআযামু ইত্তিবাআল হাওয়া ইলা আন ইয়াখরুজা মিনাদ দীন, আর এই পর্যায়ে যখন চলে যায় যে সে দীনের বিরোধিতা করা এবং ইত্তিবাআই হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করাকে যখন সে মহান কাজ বলে মনে করে, এই পর্যায়ে যখন সে চলে যায় তখনই সে আস্তে আস্তে দিন থেকে বেরিয়ে পড়ে। ফাইয়াসিরু দীনুহু হাওয়া, তখন তার দিন হয়ে যায় তার হাওয়া, তার প্রবৃত্তিটা হয়ে যায় তার হাওয়া। কামা ক্বালা জাল্লা ওয়া আলা, যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া, যে আপনি কি দেখেননি ওই লোককে যে তার হাওয়াকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, যে তার প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়ে নিয়েছে, ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তার কর্ণ এবং তার অন্তরে মোহর এঁটে দিয়েছেন, ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া, তার চোখে পর্দা ঢেলে দিয়েছেন। তো হাওয়ার অনুসরণের দ্বারা যখন প্রথমত এটা যদি এক পর্যায়ে যখন মানুষ হাওয়ার অনুসরণ করতে থাকবে এক পর্যায়ে সে দিন থেকে বেরিয়ে যাবে, যদিও এটা একটু দেরিতে হয় কিন্তু হাওয়ার অনুসরণের পরিণতি সেটাই হয়ে থাকে। কারণ যখন মানুষ তার নিজের প্রবৃত্তির অনুসরণ করতে থাকবে তো প্রথমত সে দিনের কোরআন এবং সুন্নার বিরোধিতা করতে শুরু করবে, এটাকে সহজ জিনিস মনে করবে। এরপরে সে তার হাওয়ার অনুসরণ করা, তার মন যেটা চায় সেটা করাটাকেই সে মহান কাজ মনে করবে, যে এটাই এটাই সবচেয়ে ভালো কাজ। এক পর্যায়ে তার দিন হয়ে যাবে তার হাওয়া, তার মন যেটা চায় এটাই তার কাছে দিন। যেমন আজকে আমাদের মুসলমান সমাজের যে চিত্রটা আমরা দেখি সেখানে দেখা যায় যে মানুষ তার মন চাইছে যেটা ওইটাকে দিন বানিয়ে নিয়েছে এবং সুন্নতকে বিসর্জন দিয়েছে। এর হাজারো কি আছে উদাহরণ আমাদের সমাজে বিদ্যমান, যে কোরআন সুন্নার বিরোধিতা করতে শুরু করছে, এক পর্যায়ে এখন যেটা দিন না সেটাকেই তারা দিন মনে করছে, ওই তাদের মন যেটা চাইছে এটি, রসুলের সুন্নতের অনুসরণ করছে না অথচ মিলাদুন্নবী পালন করছে ঢাকঢোল পিটিয়ে এবং মনে করতেছে যে এইটাই দিন। হ্যাঁ, এইভাবে অসংখ্য, হ্যাঁ, কবরের কথা মৃত্যুর কথা একবারও স্মরণ করতেছে না অথচ কবরে মোমবাতি আগরবাতি জ্বালানোর জন্য প্রতিনিয়ত মোমবাতি আগরবাতি জ্বালাইতেছে এবং মনে করতেছে এটাই দিন। তো এটা কোন এই পর্যায়ে, এই পর্যায়ে কি হয়ে যায় যে সে তার হাওয়াকে তার প্রবৃত্তিকে সে তার ইলাহ বানিয়ে নিয়েছে, সে তার প্রবৃত্তির পূজা করছে, প্রবৃত্তি যেটা বলছে তার মন যেটা বলছে সে সেটাই করছে। এ কারণেই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেননি সেই লোককে যে তার হাওয়াকে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া, ফালহাওয়া ইলাহুন আখার, হাওয়াটা হলো আরেকটা মাবুদ, ওয়ালাইসা শিরকু মাকসুরান আলা ইবাদাতি সনামি আও আল ওয়াথানি বাল হুনাকা শাইউন আখার ওয়া হুয়া আলহাওয়া, ফাকাদ লা ইয়াবুদু আল ইনসানু আল আসনাম ওয়াল আশজার ওয়াল আহজার ওয়া লা ইয়াবুদু আল কুবুর লাকিন ইত্তাবিউ হাওয়া ফা হাযা আবুদুন লিহাওয়া ফা আলা আল ইনসান আন ইয়াহযার ولا يتبع الا ما وافق الكتاب والسنه. এখানে শেখ ফাওজান হাফিজুল্লাহ বলছেন যে হাওয়াটা হচ্ছে আরেকটা মাহবুদ, শিরিকটা শুধুমাত্র যে দেব দেবী মূর্তির পূজা করা এটার মধ্যেই কিনা সীমাবদ্ধ না, যে দেব দেবী বা মূর্তির পূজা করা এটি শিরিক না, এটার মধ্যেই সীমাবদ্ধ না, হাওয়ার অনুসরণ করা এটাও কি, হাওয়ার অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ করা সেটাও একদম সেটাও শিরিক। দেখা যায় যে অনেক মানুষে দেব দেবী মূর্তি এগুলার পূজা করতেছে না, হ্যাঁ কবর পূজা করতেছে না, কিন্তু সে নিজের হাওয়ার অনুসরণ করতেছে। তাহলে এই এই কি এই লোকটা কি আব্দুল্লি হাওয়া, এই লোক হাওয়ার গুলাম, এই লোক হাওয়ার গুলাম। সুতরাং যে কেউ হয়তো মূর্তি পূজা করতেছে না, দেব দেবীর পূজা করতেছে না, কবর পূজা করতেছে না, হ্যাঁ তাই বলে যে সে শিরিক করতেছে না এমন না। যদি কেউ এগুলার পূজা নাও করে কিন্তু নিজের হাওয়া নিজের মন যেভাবে চায় সেভাবে যদি তার সে যদি চলে নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করে তাহলে এটাও কিন্তু কি এটাও শিরক। কারণ কি সে তার প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়ে নিয়েছে, ওই প্রবৃত্তি তাকে যে নির্দেশ দিচ্ছে সে ওই নির্দেশ পালন করতেছে। সুতরাং ওরা যেভাবে দেব দেবীর অনুসরণ করতেছে বা দেব দেবীর পূজা করতেছে, হ্যাঁ ঠিক এইভাবে এই লোকটা তার হাওয়ার অনুসরণ করতেছে, এই লোকটা তার হাওয়ার অনুসরণ করতেছে। তো এই কারণে প্রত্যেক মানুষের উচিত যে হাওয়ার ব্যাপারে সতর্ক থাকা, আর কোনো অবস্থাতেই নিজের প্রবৃত্তির অনুসরণ না করা, বরং কোরআন এবং সুন্নার কেবলমাত্র কোরআন এবং সুন্নার অনুসরণ করা। সে যা করবে কোরআন এবং সুন্না অনুযায়ী করবে, এবং কোরআন এবং সুন্নার বিরোধী বা বিরুদ্ধে যা কিছু আছে সবকিছু বর্জন করবে, কোনো অবস্থাতেই নিজের হাওয়ার অনুসরণ করবে না। قوله فإنه لا حجة لك فقد بين رسول الله صلى الله عليه وسلم لأمته السنة وأوضحها لأصحابه. إمام بربهاري رحمه الله এই কথা যে কেননা তোমার কোনো দলিল নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সব সুন্নাতকে সুস্পষ্টভাবে, সাহাবায়ে কেরামদের জন্য সব সুন্নাহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, সুতরাং এর বাইরে আর কোনো কি নেই, আর কোনো দলিল নেই। যারা হাওয়ার অনুসরণ করবে তাদের কাছে কোনো দলিল নেই, কারণ দলিল যা কিছু আছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অর্থাৎ কোরআন এবং সুন্নাহ বিরুদ্ধ কিছু করবে এবং নিজের হাওয়ার অনুসরণ করবে, তার কাছে এইটুকু করার পক্ষে, অর্থাৎ নিজের হাওয়ার অনুসরণের পক্ষে বা কোরআন সুন্নার বিরোধিতা করার পক্ষে তার কাছে কোনো দলিল নেই। দলিল যে কিছু আছে, অনুসরণীয় যা কিছু আছে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তার সাহাবায়ে কেরামদের নিকট এটা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন, এর বাইরে আর কোনো দলিল নেই। যা কিছু অনুসরণ করতে হবে, যা কিছু করণীয় যা কিছু বর্জনীয় সব কিছু সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন, তার উম্মতের জন্য বলে গেছেন। সুতরাং এর বাইরে আর কিছু কোনো দলিল থাকতে পারে না। এতৎসত্ত্বেও যদি কেউ তার নিজের হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে কি দাল্লা বাদাল বায়ান, বুঝতে হবে যে এই লোকটা সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও সে পথভ্রষ্ট হয়ে গেছে, এলিম থাকা সত্ত্বেও সে পথভ্রষ্টতা অবলম্বন করছে। আর এটি হচ্ছে আফারা আইতামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম। এই লোকটা পথভ্রষ্ট হয়েছে আলা ইলমিন, সে জানা সত্ত্বেও, কারণ কি দলিলের ইলম তার কাছে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন তাকে কি অনুসরণ করতে হবে, কি করতে হবে, কি বর্জন করতে হবে। এই ইলম থাকা সত্ত্বেও সে পথভ্রষ্টতা, নিজের হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছে, বাস সে জ্ঞান থাকা সত্ত্বেও সে পথভ্রষ্ট হয়েছে। ওই লোকটা কি না, জাহিল না, লাইসা জাহিলান, বাল ইয়ারিফুল কিতাব ওয়াস সুন্নাহ, সে কিতাব সম্পর্কে জানে, সুন্নাহ সম্পর্কে জানে, ও ইয়ারিফু আকওয়াল আহলিল ইলম, আহলে ইলমদের, উলামায়ে কিরামদের কথাবার্তা বক্তব্য সম্পর্কে সে জানে, লাকিন্নাহা লা তুয়াফিকু হাওয়াহ, কিন্তু এই যে কোরআন এবং সুন্নাহর নির্দেশ, আহলুল ইলম উলামায়ে কিরামদের কথাবার্তা নসিহা, এইগুলা তার হাওয়া অনুযায়ী না হওয়ায় সে এগুলাকে বর্জন করে, এইগুলাকে গ্রহণ করে না। ফায়াত্রুকুহা ওয়া ইয়াখুযু মা ইউয়াফিকু হাওয়া, সে ওইগুলাকে, এগুলা তার নিজের চাহিদা অনুযায়ী না হওয়ার কারণে সে এগুলাকে বর্জন করে আর তার মন যা চায় সেটাকে গ্রহণ করে। হাযা হুয়া আদ-দালাল ওয়াল ইয়াযু বিল্লাহ, আর এটাই হচ্ছে প্রকৃত পথভ্রষ্টতা, এটাই হচ্ছে প্রকৃত গুমরাহি, ওয়াল ইয়াযু বিল্লাহ। আমরা এরকম গুমরাহি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করছি। ফা ইত্তিবাউল হাওয়া খাতিরুন জিদ্দা, হাওয়ার অনুসরণটা এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। ফা আলাল ইনসান আন ইয়াহযারা মিন ইত্তিবাউল হাওয়া, ইত্তিবাউল হাওয়া থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকা মানুষের উপর ওয়াজিব। হ্যাঁ, হাওয়ার অনুসরণের বিষয়ে সতর্ক থাকা ওয়াজিব। قال الله جل وعلا لنبيه داوود عليه الصلاة والسلام ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি'আল হাওয়া, আপনি হাওয়ার অনুসরণ করবেন না, প্রবৃত্তির অনুসরণ করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি হাওয়ার অনুসরণ করেন তাহলে এই হাওয়া আপনাকে কি করবে, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুতি অবলম্বন করে বা যারা আল্লাহর পথ থেকে সরে যায়, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব, যেন তারা ইয়াউমাল হিসাবকে, হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো এই যে ওয়ালা তাত্তাবি'আল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন, একজন নবীকে, যে ওই নবী যদি কি করেন, হাওয়ার অনুসরণ করেন, তাহলে সেই হাওয়ার অনুসরণ তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। সুতরাং সাধারণ মানুষের ক্ষেত্রে এই নির্দেশটা আরো কত কঠিনভাবে পালনীয়। একজন সাধারণ লোক, একজন নবীও যদি তার প্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে তারও কি হয়, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়, তিনি বিচ্যুত হয়ে যেতে পারেন। তো সেখানে সাধারণ মানুষ যদি হাওয়ার অনুসরণ করে, তাদের পরিণতি বা তাদের অবস্থা কি হবে তা সহজেই বোঝা যায়। ওয়ালি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুন ফি মুজাল্লাদিন যখমিন ইসমুহু যাম্মুল হাওয়া আওরাদা ফীহি মিনাল আদিল্লাহ ওয়া আকওয়ালি আহলিল ইলম ওয়াল হিকম আল্লাতি তুহাযযিরু মিন ইত্তিবাউল হাওয়া। শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বেশ বড় একটা বই আছে যেটা যাম্মুল হাওয়া নামে, এটার মধ্যে তিনি আহলুল ইলমদের, উলামায়ে কেরামদের অনেক, এখানে তিনি অনেক দলিল এবং উলামায়ে কেরামদের অনেক কথাবার্তা এবং অনেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নিয়ে এসেছেন, যে বিষয়গুলো দ্বারা হাওয়ার অনুসরণ সম্পর্কে সতর্ক করা হয়েছে। হাওয়ার অনুসরণে সতর্কতা বিষয়ে তিনি অনেক দলিল, উলামায়ে কেরামদের অনেক কথাবার্তা তিনি তার ওই বইতে বর্ণনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণের তৌফিক দান করুন, এবং হাওয়ার অনুসরণ থেকে সর্বাবস্থায় হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
নাম শেখ, বারাকাল্লাহ ফিক শেখ, জাযাকাল্লাহ খায়র। আমাদের দুইটা কোশ্চেন আছে শেখ।
হ্যাঁ, নাম
নাম শেখ, প্রথম কোশ্চেন, যারা হাওয়া অনুসারী যেমন, সেটা যদি শেরকের পর্যায়ে চলে যায়, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কোন শ্রেণীর শেরকের মধ্যে পড়ে শের?
এটা 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 দেখতে হবে যে তার হাওয়ার অনুসরণটা কোন পর্যায়ের।
না,
হাওয়ার অনুসরণটা যে পর্যায়ের হবে এটা ওই অনুযায়ী হবে। কখনো এটা হাওয়ার অনুসরণ, এটা কুফর মুখরিজ মিনাল মিল্লা হতে পারে, আবার দেখা যাবে কোন সময় এটা মুখরিজ মিনাল মিল্লা না, কিন্তু কুফরে আসগার হতে পারে কিংবা শিরকে আসগার হতে পারে। তো হাওয়ার অনুসরণটা যদি এমন হয় যে সে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে সুস্পষ্ট শিরক করে ফেললো, তাহলে তো সেটা শিরকে আকবর, শিরকে জারির পর্যায়ভুক্ত হবে। কিংবা কুফরে আকবরের পর্যায়ভুক্ত হবে, আবার দেখা গেল যে না, এটা এই হাওয়ার অনুসরণ একটা ছোটখাটো বিষয়ে করছে, যে বিষয়টা বা যে কাজটা তাকে মিল্লাত থেকে দিন থেকে তাকে বের করে দেয় না, এরকম যদি হয় তাহলে সেটা ফিসকের পর্যায়ে পড়বে, কিংবা কুফরে আসগরের পর্যায়ে পড়বে। এটা নির্ভর করবে সে কোন বিষয়ে কিভাবে কতটুকু হাওয়ার অনুসরণ করলো সের উপরে, সেই বিষয়ের উপরে। না
না, আমাদের সেকেন্ড কোশ্চেন, একজন ভাই জিজ্ঞেস করছেন, দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়া সর্বোচ্চ কি এবং কতটুকু হতে পারে আল্লাহর কাছ থেকে?
দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়া কতটুকু এবং কি
সর্বোচ্চ কি এবং কতটুকু হতে পারে আল্লাহর কাছ থেকে?
আসলে আমাদের দুনিয়াতে আমাদের সর্বোচ্চ চাওয়া পাওয়া হলো, সর্বোচ্চ চাওয়া পাওয়া আমাদের হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ, আমরা তোমার কাছে তোমার সন্তুষ্টি এবং জান্নাতুল ফিরদাউস চাইছি, এবং তোমার কাছে তোমার রাগ এবং জাহান্নাম থেকে আশ্রয় গ্রহণ করছি, তোমার কাছে ফানা চাইছি। তো আসলে একজন মুমিন মুসলিমের সর্বোচ্চ চাওয়া পাওয়া দুনিয়াতে হলো আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত। এটাই হওয়া উচিত একজন মানুষের সর্বোচ্চ চাওয়া এবং পাওয়া। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে আল্লাহর সন্তুষ্টি বা এই যে জান্নাত, এই বিষয়গুলো তো আখেরাতের বিষয়, আমার দুনিয়া চলবে কিভাবে, দুনিয়াতে আমার কি প্রাপ্তি, আমি কি আশা করতে পারি? আসলে একজন মুমিন মুসলিম যদি এই বিষয়ের হাকিকতটা বুঝে, তাহলে এর বাইরে তার আর কিছু চাওয়ারও থাকবে না এবং সে আর কোনো কিছু পাওয়ারও আশা করবে না, এটাই তার সর্বোচ্চ প্রাপ্তি। তার কারণ হলো, যখন আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চাইব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে মালিক সন্তুষ্ট হয়ে গেলে আর এই যে দাসের গুলামের কোনো চিন্তা করতে হবে না যে তার এই জগৎটা কিভাবে চলবে। গুলামের কাজ হলো মনিবকে সন্তুষ্ট করা, আর মনিবের সন্তুষ্টিটাই যদি অর্জন করতে পারে তাহলে কেল্লা পথে আর কিছুর প্রয়োজন নাই। ফায়জা ফিদ্দুনিয়া ও ফিল আখিরা, সে দুনিয়াতেও সফল কাম আখেরাতেও সফল কাম। কারণ রাব্বুল আলামিন, আমার রব যখন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, যখন আমি তার সন্তুষ্টি অর্জন করে নিতে পারবো, তখন আমার রব আমাকে দুনিয়াতেও অপদস্থ করবেন না, আখেরাতেও অপদস্থ করবেন না। দুনিয়াতেও আমাকে ইজ্জত দান করবেন, আখেরাতেও আমাকে ইজ্জত দান করবেন, এবং এই ইজ্জতের জন্য আমার দুনিয়াতে যা কিছু প্রয়োজন সেটাও তিনি প্রোভাইড করবেন, এবং আখেরাতেও আমার ইজ্জত প্রাপ্তির ব্যাপারটা তিনি নিশ্চিত করবেন। আমার কাজ হলো তাকে সন্তুষ্ট করা। এর জন্য একজন মুমিনের মূল টার্গেট এবং তার সর্বোচ্চ চাওয়া পাওয়া হবে যে আমি কিভাবে আমার রবকে সন্তুষ্ট করতে পারি। যে আমার একটা টার্গেট, আমি হয়তো একজন মানুষ তার একটা টার্গেট রাখলো যে দুনিয়াতে আমার খুব বেশি প্রয়োজন নেই, আমার হয়তো 10 কোটি টাকা হলেই চলে, একটা বাড়ি, একটা গাড়ি, আর খুব সুন্দরী একজন নারী হইলেই আমার চলে। একজন মানুষ এই টার্গেট করলো, আর বাকিটুকু আমি আখেরাতের জন্য করব। কিন্তু এইটুকুর সাথে যদি তার আল্লাহ সন্তুষ্টি যদি না থাকে, তাহলে এই বাড়ি, এই গাড়ি, এই নারী, এই সবই হয়ে যাবে তার জন্য ফিতনা, এই সবই হয়ে যাবে তার জন্য তার অপদস্ততা, তার লাঞ্ছিত হওয়ার কারণ। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সে অর্জন করে নিতে পারে, তাহলে দেখা যাবে যে সে হয়তো যা চাইতেছে, সে হয়তো তার টার্গেট ছিল যে আমার এত এত এই 10 মিলিয়ন হলেই চলবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারযুকুহু বিগাইরি হিসাব, তাকে বিগাইরি হিসাব দান করবেন। সে হয়তো চিন্তা করতেছে যে আমার হয়তো মাসে 1 লক্ষ টাকার একটা চাকরি হলেই চলবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে মাসে 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিতে পারেন। ইয়ারযুকুহু মিন হাইযু লা ইহতাসিব, সে হয়তো একটা চাকরি করে তার 10 লক্ষ টাকা 1 লক্ষ টাকার চিন্তা করছিল, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করে নিতে পারে, হয়তো হতে পারে যে কোনো চাকরি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা মাসে 10 লক্ষ টাকা করে দিতে পারে, করে দিচ্ছেন। তো এর জন্য হলো যে প্রকৃত জ্ঞানী মুসলিম এবং মুমিনের সর্বোচ্চ চাওয়া এবং পাওয়া হবে আল্লাহ রব্বুল আলামিনের, মালিকুল মুলুকের সন্তুষ্টি এবং জান্নাত, জান্নাতের পরিধি। নাও
নাম শেখ, বারাকাল্লাহ ফিক। শেখ আমাদের শেষ কোশ্চেন, আমাদের ভাই একটু ছোটখাটো এক্সপ্লেনেশন চাইছে আপনার হাওয়ার মিনিংটা কি।
হাওয়ার দুইটা মিনিং আমরা বলছি, যে আসলে দুইটা মিনিং না, একটা মিনিং যে হাওয়ার শাব্দিক অর্থ হলো পড়ে যাওয়া, তো অন্তর একদিকে দাবিত হয়ে যাওয়া, অন্তর নিজের চাহিদার দিকে দাবিত হয়ে যাওয়া, এটি হচ্ছে হাওয়ার অর্থ। না
নাম শেখ, জাজাকাল্লাহ খের, আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই।
বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।